الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول أشهد أن محمد رسول الله حي على
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
حضرت مسیح موعود علیہ الصلوۃ والسلام صحابیদের জীবনের ঘটনা বলে যখন পড়ি এবং শুনি তা হতে তাদের নেক প্রকৃতি এবং সত্যকে চেনা এবং গ্রহণের জন্য তাদের উৎকণ্ঠা, তাদের প্রাণ সম্পদ উৎসর্গ করার জন্য ব্যাকুলতা, উৎকণ্ঠা ও প্রচেষ্টা, আর মসিহ মদের প্রতি তাদের প্রেম এবং ভালোবাসা, নিজেদের আগ্রহ, রুচি আর পছন্দ অনুসারে এর মান এবং এর উন্নত বহিঃপ্রকাশ, এর উন্নত মান এবং উন্নত বহিঃপ্রকাশ চোখে পড়ে। সত্যিকার অর্থে এসব আকারিনরাই পূর্ববর্তীদের সাথে মিলিত হওয়ার জন্য নিজ নিজ পদ্ধতি এবং ভঙ্গিতে দায়িত্ব পালনের বিষয়ে সচেষ্ট ছিলেন। সবার নিজস্ব রং এবং রীতি ছিল, তাদের সাথে যারা অর্থাৎ তাদের যারা নিকটাত্মীয় ছিল তারা সাহাবাদের প্রতিটি রীতি ও ভঙ্গি এবং তাদের রীতিনীতি থেকে নিজস্ব যোগ্যতা এবং সামর্থ্য অনুসারে শিক্ষা নিয়েছেন, বা তাদের কোনো কোনো আচার আচরণের কোন ফলাফল বা উপসংহার টেনেছেন। হযরত মুসলিম রাদিয়াল্লাহু আনহু নিজেও সাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন, প্রায় সব সাহাবীদের পক্ষ থেকে বা যাদের ঘটনা তিনি বর্ণনা করেছেন তাদের সাথে তার ব্যক্তিগত সম্পর্কও ছিল। সাহাবাদের বরাতে কথা বলে তিনি যখন ফলাফল বের করেন এবং নসিহত করেন সেসব নসিহতের হৃদয়ে এক গভীর প্রভাবও পড়ে। অনেক সময় আমরা কোন ঘটনার একটা দিক নিয়ে থাকি, কিন্তু যখন ভাবা হয় তখন এর বিভিন্ন দিক সামনে আসে। একই ঘটনা বিভিন্নভাবে ভিন্ন ভিন্নভাবে নসিহত হিসেবে কাজ দেয়। দৃষ্টান্তস্বরূপ মৌলবী বুরহানউদ্দিন জেহলমি সাহেবের ঘটনা কিনিন। হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু এটি নিজস্ব রীতিতে বর্ণনা করেছেন। তার বয়স সংক্রান্ত ঘটনা ছিল, মৌলবী বুরহানউদ্দিন সাহেব হযরত মুসলিহ মওউদের সাথে যখন প্রথমবার সাক্ষাৎ করেন হযরত মুসলিহ মওউদ বলেন যে তাও একটি মজার বিষয় ছিল। তিনি বলেন যে আমি কাদিয়ান আসি, কিন্তু হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম ছিলেন গুরুদাসপুরে, তাই আমি সেখানে যাই। যে ঘরে হযরত মসীহ মওউদ ইসলাম অবস্থান করছিলেন তার একদিকে ছিল বাগান, হামিদ আলী মরহুম দরজায় বসেছিলেন। তার বর্ণনা অনুসারে হামিদ আলী সাহেব আমাকে বলেন, অর্থাৎ মৌলভী সাহেবকে, বুরহানউদ্দিন সাহেবকে, হামিদ আলী সাহেব ভিতরে যাওয়ার অনুমতি দেননি, কিন্তু তিনি বলেন যে আমি সংগোপনের দরজা পর্যন্ত পৌঁছে যাই। সংগোপনের দরজা খুললাম আর যখন তাকাচ্ছিলাম তখন হযরত মুসলিম ইসলাম পায়চারি করছিলেন আর খুব দ্রুত দীর্ঘ পদচারণা করছিলেন। এই ঘটনা পূর্বেও কয়েকবার শুনিয়েছি। হযরত মৌলভী সাহেব বলেন যে আমি খুব দ্রুত পিছনে মুখ ফিরিয়ে নিই আর আমি নিশ্চিন্ত হই যে ইনি সত্যবাদী, যে দ্রুত পায়চারি করছেন তাকে অবশ্যই অনেক সুদূর কোন গন্তব্যে পৌঁছতে হবে, এই কারণেই দ্রুত হাঁটছেন। হযরত মুসলিহ মওউদ বলেন ওয়াহাবি হয়ে হযরত মৌলভী বুরহানউদ্দিন জেহলমি সাহেব ছিলেন ওয়াহাবি, ওয়াহাবি হয়ে মৌলভী সাহেবের এমন দৃষ্টিভঙ্গি পোষণ করা বড় বিস্ময়কর বিষয় ছিল। নতুবা সচরাচর এরা রুক্ষ এবং শুষ্ক আর কঠোর প্রকৃতির কট্টরপন্থী মানুষ হয়ে থাকে। দেখুন, আল্লাহ তাআলার মৌলভী সাহেবকে সত্য দেখানোর ছিল, কোন কোরআনি যুক্তি দাবি করার কথাও তার মনে পড়ে না, হাদিসের কোন প্রমাণ দাবি করার কথাও চিন্তা করেননি, অন্য কোন প্রমাণের কথা মাথায় আসেনি। ওহাবিরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর কঠোর ভাবে এই বিশ্বাসে বিশ্বস্ত যে ওহী এলহামের দ্বার রুদ্ধ হয়ে গেছে। এছাড়া এমন দৃষ্টিভঙ্গিও রয়েছে যে নাউজুবিল্লাহ নবী এবং ওলিদের আমাদের উপর কোন শ্রেষ্ঠত্ব নেই, যেমন আমরা নবীরাও আমাদের মতোই, ওলিরাও তেমনি, নবীও মানুষ আর ওলিরাও মানুষ, তার ভ্রান্ত দৃষ্টিভঙ্গির খণ্ডনে এটি আমি স্পষ্ট করার জন্য বলছি। অনেক হয়তো জানে না, মুসলিম ইসলাম এক জায়গায় বলেন যে নবীদের সত্তা এক প্রকার আধ্যাত্মিক বৃষ্টি হয়ে থাকে, তারা উন্নত মানের আলোকিত ব্যক্তিত্ব হয়ে থাকেন, বিভিন্ন গুণাবলীর সমাহার হন, তাদের মাঝে কল্যাণ নিহিত থাকে। মানুষের নিজেদের মতো মনে করা, ওহাবিদের এমন মনে করে যে তারা আমাদের মতোই মানুষ, নিজেদের মতো মনে করা অনেক বড় অন্যায়। ওলি এবং নবীদের ভালোবাসার ফলে ইমানি শক্তি দৃঢ় হয়, এইগুলো বিশেষ কথা। নবী এবং ওলিদের প্রতি যদি ভালোবাসা পোষণ করা হয়, ইমানি শক্তি বৃদ্ধি পায়। যাই হোক, হযরত মৌলভী বোরহানউদ্দিন সাহেবের নেক ফিতরত এবং নেক প্রকৃতি, হযরত মসীহ মওউদের দ্রুত পায়চারি করাকেই তিনি সত্যের প্রমাণ হিসেবে নিয়েছেন। খোদার বিশেষ স্নেহ দৃষ্টি ছিল যা মৌলভী সাহেবের উপর পড়েছে, নতুবা পক্ষান্তরে এমন মানুষও আছে যারা প্রমাণ পেয়ে নিদর্শন দেখেও ইমান আনে না। এটি সঠিক নয়, এ কথা বলাও সঠিক নয় যে সব ওহাবি কঠোর হৃদয়ের অধিকারী হয়ে থাকে। আফ্রিকায় সহস্র সহস্র ওহাবি এমন আছে যারা হযরত মসীহ মওউদের সত্যতায় বিশ্বাস করেছেন এবং তার হাতে বায়াত করেছেন। ওয়াহি এবং ইলহামের সবসময় যে প্রয়োজন আছে সেই উপলব্ধিও তাদের মাঝে সৃষ্টি হয়েছে, আর এটা জানতে পেরেছেন যে ওলি এবং নবীরা বারিধারার মতো, যাদের আগমনে পৃথিবী সতেজতায় ভরে যায়। তাই আধ্যাত্মিক সতেজতার জন্য এলহাম অব্যাহত থাকাও আবশ্যক। তিনি আরো একটি ঘটনা বর্ণনা করেন যা হযরত শেখ আব্দুর রহমান মাদ্রাসি সাহেবের নিষ্ঠা এবং ত্যাগের সাথে সম্পর্কযুক্ত। শেখ আব্দুর রহমান সাহেব মাদ্রাস নিবাসী, হযরত মসীহ মওউদের যুগে আহমদিয়াত গ্রহণ করেছেন, তার মাঝে সুগভীর আন্তরিকতা ছিল এবং অনেক দিবারাত্র তবলিগে রত থাকতেন। হযরত মসীহ ইসলাম তার জীবনের এক ঘটনা বড় বেদনার্থভাবে হযরত মসীহ ইসলাম শোনাতেন। হযরত মুসলিম বলেন, সেই ঘটনা যখন আমার মনে পড়ে তার জন্য হৃদয়ে দোয়ার প্রেরণা পাই। প্রথম দিকে তার অর্থনৈতিক অবস্থা খুবই ভালো ছিল, তিনি তখন ধর্মের জন্য অনেক আর্থিক ত্যাগ স্বীকার করতেন, 300, 400, 500 রুপিয়া পর্যন্ত প্রতি মাসে চাঁদা পাঠাতেন। খোদার লীলা এমন যে তিনি কিছু ভুল সিদ্ধান্ত করেছেন, ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে সিদ্ধান্তের সময় ভুল সিদ্ধান্ত করেছেন, এ কারণে তার ব্যবসা ধ্বংস হয়ে যায়। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রতি তার সম্পর্কেই এলহাম হয়েছে যে সর্বশক্তিমান সেই সত্তা যিনি অবিন্যস্ত কাজ বিন্যস্ত করতে পারেন, সুবিন্যস্ত কাজকেও তিনি অবিন্যস্ত করে দিতে পারেন। এলহাম হওয়ার পর প্রথম পঙ্ক্তির দিকে দৃষ্টি যায়, অর্থাৎ সর্বশক্তিমান সেই সত্তা যিনি সাজানো গোছানো কাজকে ধ্বংস করে দিতে পারেন, এর অর্থ এটি মনে করা হয়েছে যে তাঁর কাজ গুছে যাবে, তাঁর ব্যবসা এখন লাভজনক হয়ে উঠবে। দ্বিতীয় পঙ্ক্তি, সাজানো গোছানো কাজ ধ্বংস করে দিতে পারেন, সেদিকে কারো দৃষ্টি যায়নি, অর্থাৎ প্রথমে কাজ বা ব্যবসা লাভজনক হবে, এরপর তা আবার ধসে পড়বে, বরং এমনটি মনে না করে এটিকে সাধারণ অর্থে নেওয়া হয়েছে। শেঠ সাহেবের ব্যবসা ক্ষতিগ্রস্ত হওয়ার পর, ধস নামার পর দু তিন বছরে কিছুটা এলহামের পর ব্যবসা কিছুটা দাঁড়িয়ে যায়, কিন্তু পুনরায় ব্যবসা অধঃপতিত হতে থাকে, আর অবস্থা এমন পর্যায়ে পৌঁছে যে অনেক সময় তার কাছে পানাহারের জন্য কিছু থাকত না। একদিন হযরত মুসা আলাইহিস সালাম সুগভীর ভালোবাসার সাথে বলেন যে শেখ আব্দুর রহমান হাজি আল্লাহ রাখার নিষ্ঠা এবং আন্তরিকতা কত মহান, 500 রুপিয়া তিনি এই উপলক্ষে পাঠিয়েছেন কোনো অঙ্ক দেখে, তখন তার কথা উল্লেখ করেন। কোন বন্ধু তার সমস্যা দেখে তাকে 2-3 হাজার রুপিয়া দিয়েছেন এ বলে যে কোনো ব্যবসা আরম্ভ করুন, বা বর্তমান বাসন বা ইউটেন্সিলস এর কোনো দোকান খুলুন। এখান থেকে 500 রুপিয়া তিনি হযরত মুসলিমকে পাঠিয়ে দেন এবং লিখেছেন যে দীর্ঘদিন থেকে চাঁদা পাঠাতে পারিনি, আমার আত্মাভিমান এখন সহ্য করেনি, যে আল্লাহ তাআলা আজ এখানে আমাকে কিছু অঙ্ক পাঠিয়েছেন, তা থেকে ধর্মের জন্য কিছু দেব না। একথায় ধর্মসেবার ক্ষেত্রে তার নিষ্ঠা আন্তরিকতা অনেক উন্নত ছিল। তার সম্পর্কে আরেক জায়গায় তার আর্থিক কুরবানির জন্য তার হৃদয়ে কত আন্তরিকতা ছিল, কত বেদনার সাথে আর্থিক কুরবানি করতেন, আর করতে না পারার কারণে কতটা ব্যাকুল হতেন, তার অবস্থা কেমন হতো, আর তিনি এর বহির প্রকাশ কিভাবে করতেন অন্যদের সামনে, তা বর্ণনা করতে গিয়ে মুসলিম রাদিয়াল্লাহু আনহু বলেন, তার আর্থিক অবস্থা যখন শোচনীয় অবস্থায় পৌঁছে যায়, এত কিছু মানুষ তাকে সাহায্য করত, যেভাবে পূর্বেই উল্লেখ করা হয়েছিল যে অনেক সময় পানাহারের পয়সা থাকত না। একদিন মসিমদের নামে এক ও আহমদের মানি অর্ডার আসে, যাতে লেখা ছিল শেঠ আব্দুর রহমান আমার এক আন্তরিক বন্ধু, তার সম্পর্কে আমার অনেক ভালো ধারণা, আমি তার সম্পর্কে রাখি এবং তাকে বুজুর্গ মনে করি, তাকে আমি ভালোবাসি। একদিন আমি তাকে খুবই দুঃখ ভারাক্রান্ত পেলাম, এর কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, আমার কাছে যখন পয়সা ছিল হযরত মুসা আলাইহিসসালামের কাছে তার সকাশে ধর্মের খেদমতের জন্য পয়সা পাঠালাম, কিন্তু এখন আর পাঠাতে পারে না, তার এই কথা আমাকে গভীরভাবে আন্দোলিত করে, আর আমি মানত করেছি যে আমি আপনাকে প্রতি মাসে 200-300 রুপিয়া পাঠাব। সেই আহমদি মুসা আলাইহিসসালামকে রূপে পাঠানো আরম্ভ করে। হযরত মুসা আহমদ রাদিয়াল্লাহু আনহু বলেন যে একবার শেঠ সাহেবের পক্ষ থেকে একটা মানি অর্ডার আসে, যা হয়তো 300-400 টাকার মানি অর্ডার হবে। মুসা আলাইহিসসালাম দেখে বলেন, এই মানি অর্ডার শেঠ সাহেবের, তার আর্থিক অবস্থা বড় ভয়ানক, পয়সা কিভাবে পাঠালেন। পরে তার পত্র আসে যাতে লেখা ছিল যে আমার ঋণ ছিল, ঋণ পরিশোধের জন্য বন্ধুর কাছ থেকে কিছু পয়সা নিলাম, এরপর ভাবলাম যে আপনাকে কিছু পাঠিয়ে দেই, কিছু টাকা দিয়ে ঋণ পরিশোধ করেছি আর কিছু আপনাকে পাঠাচ্ছি। এই ছিল তার নিষ্ঠা আন্তরিকতা, বিশ্বস্ততা আর ত্যাগের প্রেরণা। হযরত মুসা আহমদের যুগে কিভাবে তার দাবির পর, অর্থাৎ তিনি যে দাবি করেছেন যে তিনি মুসা আহমদ, আর এই দৃষ্টিকোণ থেকে তিনি নবী এবং রসুল, আর রসুল করিম সাল্লাল্লাহু ইসলামের দাসত্বে তিনি মর্যাদা পেয়েছেন, ব্যক্তিগত কোন যোগ্যতার বলে নয়, কিন্তু তা সত্ত্বেও মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ শ্রেণী তার বিরোধীদের ভূমিকায় অবতীর্ণ আজ পর্যন্ত এই দৃশ্য আমরা দেখি। এই বিষয়ে বর্ণনা করতে গিয়ে হযরত মুসলিম মাহমুদ লেখেন যে হযরত মুসলিম আসলাম পৃথিবীর সব ধর্মকে যে চ্যালেঞ্জ দিয়েছেন, সে কারণে খ্রিস্টান হিন্দু সকলেই তার বিরোধী সারিতে অবস্থান নেয় এবং মুসলিম মাহমুদকে লাঞ্ছিত করার সকল হীন চেষ্টা করে, তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা দায়ের করা হয়, এমনকি অনবরত 3 মাস সরকারি ছুটি ছাড়া প্রতিদিন বেশ কয়েক ঘন্টা তাকে আদালতে দাঁড়িয়ে থাকতে হতো। একদিন ম্যাজিস্ট্রেট শত্রুতাবশত পানি পর্যন্ত পান করার অনুমতি দেয়নি। হযরত মুসলিম মাহমুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা আজ এসব কথা ভুলে গেছি, কিন্তু সে যুগের নিষ্ঠাবানদের জন্য এটি অনেক বড় একটি পরীক্ষা ছিল। একদিকে তারা খোদার এই প্রতিশ্রুতির কথা শুনতেন যে বাদশাহ তোমার পোশাকে কল্যাণ অন্বেষণ করবে, আর তোমার অমান্যকারীরা পৃথিবীতে ইতর জাতির মতোই অবশিষ্ট থাকবে। কিন্তু অপরদিকে তারা দেখতেন যে এক তুচ্ছ 400-500 রুপিয়া বেতন পায় এমন একজন হিন্দু ম্যাজিস্ট্রেট তাকে দাঁড় করিয়ে রাখে আর পানি পর্যন্ত পান করার অনুমতি দেয় না, এমনকি দাঁড়াতে দাঁড়াতে তার মাথা ঘুরে যেত, মাথা এবং পা অবসন্ন হয়ে যেত। দুর্বল মানের মানুষ হয়তো আশ্চর্য হয় যে ইনি কি সেই ব্যক্তি যার সম্পর্কে খোদার এত অজস্র ওয়াদা এবং প্রতিশ্রুতি রয়েছে। হুজুর বলছেন এই পরীক্ষাও ছিল, অনেকের দৃষ্টিতে এটি কত বড় দুর্বলতা বা তহাহীনতা, অনেকেই নিজেদের ইমানের অনেকে মনে করে তাদের ইমানের দাবি হল এমন বিরোধীদের হত্যা করা বা মেরে ফেলা। হযরত মুসলিম রাদিয়াল্লাহু বলেন যে আমার সেই দৃশ্য মনে আছে, যেদিন এক মামলার শুনানির দিন ছিল, আমাদের জামাতের এক বন্ধু ছিলেন যাকে প্রফেসর বলা হতো, যখন তিনি আহমদে ছিলেন না তাস ইত্যাদি খেলতেন ব্যাপক পরিসরে, অর্থাৎ জুয়া খেলতেন, ভালো বুদ্ধিমান মানুষ ছিলেন, আর এভাবে তাস খেলে মাসিক 400-500 রুপিয়ে উপার্জন করতেন। কিন্তু আহমদে হওয়ার পর এই কাজ তিনি ছেড়ে দিয়েছেন, আহমদের জন্য এটি একটি শিক্ষণীয় নসিহত। পূর্বে জুয়ার অভ্যাস থাকলেও আহমদিয়ত গ্রহণের পর এটি ছেড়ে দিয়েছেন, সামান্য এক দোকান খুলেছেন। হযরত মসীহ মদের প্রতি তাঁর সুগভীর ভালোবাসা ছিল, আর দারিদ্র আন্তরিকতার সাথে দারিদ্রের মোকাবেলা করতেন, তার আন্তরিকতার একটা দৃষ্টান্ত আমি দেখেছি। তিনি লাহোরে গিয়ে দোকান খোলেন, যেই গ্রাহক আসতো তাদের তবলিগ করতে গিয়ে ঝগড়া আরম্ভ করে দিতেন। গ্রাহক এমন কথা মুসলিমদের বিরুদ্ধে কোনো কথা বললে তিনি ঝগড়া শুরু করতেন। খাজা সাহেব অর্থাৎ খাজা কামরুদ্দিন সাহেব একদিন এসে মুসলিমদের কাছে অভিযোগ করেন। হযরত মুসলিম ইসলাম ভালোবাসার সাথে তাকে বলেন যে প্রফেসর সাহেব, আমাদের জন্য নির্দেশ হল নমনীয় হও, কোমল ব্যবহার করো, আল্লাহ তাআলার এটাই শিক্ষা। হযরত মুসলিম ইসলাম অবিরত তাকে বুঝিয়ে চলেছেন, আর একই সাথে প্রফেসর সাহেবের চেহারা রক্তিম হয়ে চলেছে। ভদ্রতাবশত মাঝে তিনি কথা বলেননি, কিন্তু সবকিছু শুনে তিনি বলেন যে এই নসিহত মানা আমার জন্য সম্ভব নয়। এরপর বলেন যে আপনার পীর অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কেউ যদি একটি অক্ষর বলে আপনি মোবাইলের জন্য প্রস্তুত হয়ে যান, বড় বড় বই লিখে ফেলেন, আর আমাদেরকে বলেন যে কেউ আমাদের পীরকে গালি দিলে আমরা চুপ থাকব। মুসলিমত বলছেন বাহ্য তো এটি অভদ্রতা ছিল, কিন্তু এর মাধ্যমে তার ভালোবাসার কথা অবশ্যই আঁচ করা যায় বা ধারণা করা যায়। যাই হোক, যেদিন ম্যাজিস্ট্রেটের রায় দেওয়ার কথা, রায় দেওয়ার যখন সময় আসে, মানুষের দৃঢ় বিশ্বাস ছিল যে ম্যাজিস্ট্রেট অবশ্যই শাস্তি দেবে, আর কারাদণ্ড দেওয়াও অসম্ভব নয়। এদিকে জামাতের নিষ্ঠাবান আহমদীদের হৃদয়ে এক মুহূর্তের জন্য এই ধারণা আসতে পারত না যে তাকে গ্রেফতার করা হবে। সেদিন আদালতের পক্ষ থেকেও সাবধানতা অবলম্বন করা হয়েছে, পাহারা অর্থাৎ পুলিশ বাহিনী ও পুলিশ পার্টির উপস্থিতিও ব্যাপক ছিল। হযরত মুসলিম ইসলাম যখন ভিতরে যান আদালত কক্ষে, বন্ধুরা প্রফেসর সাহেবকে বাহিরে বাধা দেয়, কেননা তিনি খুব রাগী মানুষ ছিলেন। প্রফেসর সাহেব একটা বড় পাথর একটি গাছের নিচে লুকিয়ে রেখেছিলেন। হযরত মুসলিমত বলেন, যেভাবে এক উম্মাদ চিৎকার করে অঝরে কাঁদতে কাঁদতে তিনি সেই বৃক্ষের দিকে ছুটে যান, সেখান থেকে পাথর উঠিয়ে খুব দ্রুত আদালতের দিকে ছুটতে থাকেন। জামাতের বন্ধুরা পথে যদি বাধা না দিতেন তিনি ম্যাজিস্ট্রেটের মাথা ফাটিয়ে দিতেন। তিনি ধরে নিয়েছেন ম্যাজিস্ট্রেট অবশ্যই শাস্তি দেবে, এই ধারণার বশবর্তী হয়ে তাকে মারতে প্রস্তুত হয়ে যান। সুতরাং এমন পরিস্থিতিতে কোন কোন মানুষের প্রতিক্রিয়া এমনই হয়ে থাকে, যারা দুর্বল ইমানের মানুষ তারা মুরতাদ হয়ে যায়। যেভাবে বলা হয়েছে পূর্বেই যে অবস্থাটা এমন ছিল, যারা নিষ্ঠাবান তাদের ইমান দৃঢ় হয়, কিন্তু যারা অনেক বেশি আবেগ প্রবণ, যেমনটি প্রফেসর সাহেব ছিলেন, কিছুটা আবেগ প্রবণ রাগী এবং ভিন্ন চিন্তাধারার অধিকারী, তারা প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত করে নেয়। কিন্তু হযরত মুসলিম ইসলামের যে শিক্ষা এবং তরবিয়ত যা আমাদের জন্য অনুকরণীয় আদর্শ, যা কর্মপন্থা, আমাদের যা সবসময় স্মরণ রাখা উচিত, তাহলে ধৈর্য এবং দৃঢ়চিত্ততা আমাদের প্রদর্শন করতে হবে। আজও এমন ঘটনা ঘটে, চূড়ান্ত পরিণতিতে তাই হবে যার সংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন। আর ধৈর্য এবং দোয়ার ভিত্তিতে যারা কার্য সাধন করে তারা ইনশাল্লাহ এমনটি হতে দেখবে। কোন কোন দিন সম্পর্কে কেউ মনে করে থাকে যে কিছুদিন ভালো আর কিছুদিন অশুভ, কোনোদিন সফর করো আর কোনোদিন সফর করো না। অনেকে এই সম্পর্কে আমাকেও প্রশ্ন করে। হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের রেফারেন্স অনেক সময় উপস্থাপন করা হয় বা হযরত আম্মা জানের রেফারেন্স উপস্থাপন করা হয়। বলা হয় যে হযরত মসীহ মওউদ নাকি লিখেছেন বুধবার বা অন্য কোনো দিন যে আমাকে সফর করতে বাধা দিয়েছেন, তার কোনো স্বপ্ন ছিল বা কোনো সন্দেহ, সেই তার দাবি অনুসারে নতুবা হযরত মসীহ মওউদ লিখেছেন যে দিনের কোনো দিনের ভিন্ন কোনো গুরুত্ব নেই। হযরত মসীহ মওউদের প্রেক্ষাপটেও তিনি একটি ব্যাখ্যা উপস্থাপন করেছেন। হযরত মুসলিম বলছেন, আমাকে কেউ বলে বা কেউ বলেছে যে আমি নাকি হযরত মসীহ মওউদের বরাতে কোন দিনকে অশুভ আখ্যায়িত করেছে। যিনি হযরত মুসলিম মওউদকে লিখেছেন তিনি বলেন, আপনিই তো কোন অনুষ্ঠানে বলেছেন যে মঙ্গলবার সম্পর্কে মসীহ মওউদের প্রতি হয়তো কোনো এলহাম হয়েছিল বা অন্য কোনো কারণে মসীহ মওউদ ইসলাম মঙ্গলবারকে পছন্দ করতেন না। আমি বলেছি যে আমি শুধু একটি রওয়ায়েত বা একটি কথার ব্যাখ্যা করেছি, আমি কোথায় এই কথা বলিনি যে মঙ্গলবার একটা অশুভ দিন। যেহেতু হযরত মসীহ মওউদের প্রতি এমন একটি কথা আরোপ করা হয়, তাই আমি বলেছিলাম যে এই রওয়ায়েতকে যদি সঠিক গণ্য করা হয়, অর্থাৎ হয়তো মঙ্গলবারকে তার দৃষ্টিতে অপছন্দনীয় করা হয়েছে এজন্য যে সেদিন তার মৃত্যু হওয়ার ছিল, কিন্তু এই বিশেষ কথা যা সম্পূর্ণভাবে তার সত্তার সাথে সম্পর্ক ছিল, এটিকে সাধারণ বিষয় হিসাবে নিয়ে এটিকে আইন বানিয়ে নিয়েছে এবং মঙ্গলকে অশুভ মনে করে, অথচ যেই বিষয় আল্লাহর পক্ষ থেকে আসে সেটিকে অশুভ আখ্যা দেয়া, এটি অনেক বড় একটি নির্বুদ্ধিতার প্রমাণ। বাকি থাকলো সেই রওয়ায়েত বা সেই ঘটনা বা সেই কথা যা হযরত মসীহ মওউদের প্রতি আরোপ করা হয় তা যদি সঠিকও হয়ে থাকে, তাহলে সেই অশুভতা বলতে সেই বিষয়কে বোঝা, অর্থাৎ তার মৃত্যু হওয়ার ছিল মঙ্গলবার, নতুবা আল্লাহ যিনি সব দিনকে বরকত মণ্ডিত করেছেন, কল্যাণ মণ্ডিত করেছেন, আর সকল দিনেই নিজ গুণাবলীর বহির প্রকাশ ঘটিয়েছেন, তাই এর মোকাবেলায় কোন রওয়ায়েত বা ঘটনা যদি আমাদের সামনে আসে তাহলে আমরা বলবো যে বর্ণনাকারী বা রাবি ভুল করেছেন, তার ভুল হয়েছে, আমরা এমন রওয়ায়েত গ্রহণ করতে পারি না, বা আমরা এটি বলবো যে সব মানুষেরই মানবিক দুর্বলতার কারণে অনেক সময় কোন কথায় সন্দেহ হৃদয় দানা বাঁধতে পারে, তাই হয়তো মঙ্গলবারের কোন ভীতির কারণে এমন সন্দেহ মসিহদের মাঝে সৃষ্টি হয়েছে। আমরা হয়তো এক্ষেত্রে রয়েত বর্ণনাকারীকে মিথ্যাবাদী বলবো, বা হয়তো এটি বলবো যে মানবিক দুর্বলতার অধীনে এ বিষয়ে মসিহমদ আলহি সালাত সালামের কোন সন্দেহ হয়েছে, আর এই কারণে তিনি এটি বর্ণনা করেছেন। হযরত মুসলিমত বলছেন যে মাসলা হিসেবে এটি প্রকৃত কথা, আর এই কথাই আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন যে সব দিনই বরকতময় হয়ে থাকে, কিন্তু মুসলমানরা দুর্ভাগ্যবশত এক এক করে সব দিনকে অশুভ আখ্যা দিয়ে আরম্ভ করে, আর এর ফলশ্রুতিতে মুসলমান পূর্ণ রাহুগ্রস্ত হয়েছে এবং পশ্চাৎপদতার শিকার হয়েছে। কেউ কেউ অপ্রয়োজনীয় বিনয় প্রদর্শন করে থাকে, এরও একটি মজার ঘটনা আছে, আর অনেকে নিজের দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে খুবই কঠোর অবস্থান নিয়ে থাকে। এই প্রকৃতির অধিকারী দুই ব্যক্তি এক জায়গায় সমবেত হয়, তাদের একটি ঘটনার উল্লেখ করতে গিয়ে হযরত মুসলিহ মাউত বলেন, আমার মনে আছে হযরত মসিহ মাউত ইসলামের যুগে হাফেজ মোহাম্মদ সাহেব পেশাওয়ারি নামে এক ব্যক্তি ছিলেন, কোরআনের হাফেজ ছিলেন, অত্যন্ত আবেগপ্রবণ এক আহমদী ছিলেন, আমার মনে হয় তিনি আহলে হাদিস ছিলেন, কেননা তার দৃষ্টিভঙ্গি খুবই কঠোর। একবার জলসায় এসেছিলেন, কাদিয়ান থেকে ফেরত যাচ্ছিলেন, পথিমধ্যে খোদাভীতি সম্পর্কে আলোচনা আরম্ভ হয়, এক ব্যক্তি বলে যে খোদার মহিমা অনেক উঁচু, আমরা তো তুচ্ছ, জানি না খোদা আমাদের নামাজ, আমাদের রোজা এবং আমাদের যাকাত ও হজ গ্রহণ করেন কিনা। তখন এক দ্বিতীয় ব্যক্তি বলে খোদাতালার মহিমা অত্যন্ত গরিয়ান, আমি অনেক সময় ভাবি যে আমি আদৌ মোমেন কিনা। হাফেজ মোহাম্মদ সাহেব এক কোনায় বসেছিলেন, এই পেশাওয়ার নিবাসী ব্যক্তি, তিনি এসব কথা শুনতেই সে ব্যক্তিকে, যে ব্যক্তি বলেছেন জানি না মোমেন কিনা, সে ব্যক্তি সম্বোধন করে বলেন যে তুমি নিজেকে কি মনে করো, তুমি কি মোমেন হওয়া সম্পর্কে সন্দেহ রাখো? সে ব্যক্তি বলে যে আমি নিশ্চিত করে বলতে পারি না যে আমি মোমেন কিনা। হাফেজ সাহেব বলেন যে আচ্ছা, যদি কথা এমনই হয় তাহলে আজ থেকে তোমার পিছনে আমি নামাজ পড়ব না। অন্যরা বলল যে হাফেজ সাহেব এর কথাই সঠিক, ইমানের যে মকাম বা ইমান অতি উন্নত মানের একটি বিষয়। তিনি বলেন আচ্ছা, তাহলে আর তোমাদের কারো পিছনে আমি নামাজ পড়ব না আজ থেকে, তোমরা নিজেদের যেহেতু মোমেনই মনে করো না, তাই তোমাদের পিছনে নামাজ কিভাবে পড়তে পারি? তো বন্ধুরা পেশাওয়ার পৌঁছেন আর হাফেজ সাহেব জামাতের সাথে নামাজ পড়াছে বন্ধ করে দেন। যখন তাকে জিজ্ঞেস করা হয় তিনি বলেন যে তোমরা তো নিজেদের মোমেনই মনে করো না, তোমাদের পিছনে নামাজ কিভাবে আমি পড়তে পারি? অবশেষে বিশৃঙ্খলা যখন অনেক বেড়ে যায়, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ঘটনার সংবাদ দেওয়া হয়। হযরত মসিহ মাউদ ইসলাম বলেন হাফেজ সাহেব ঠিকই বলেন, যিনি বলেছিলেন যে তোমরা যদি মোমেন মনে না করো নিজেদেরকে, আমি তোমাদের পিছনে নামাজই পড়ব না। তিনি বলেন যে হাফেজ সাহেব ঠিক বলেন, কিন্তু মানুষের পিছনে নামাজ পড়া ছেড়ে দিয়ে তিনি ভুল করেছেন, কেননা তারা কুফর করে, এটি সত্যকে অস্বীকার করেনি, কিন্তু একথা সত্য, আমাদের জামাতের বন্ধুদের জন্য আবশ্যক ছিল নিজেদের সম্পর্কে ভালো ধারণা পোষণ করা, চেষ্টা যতটুকু সম্পর্ক আছে মানুষকে চেষ্টা অব্যাহত রাখা মানুষের জন্য আবশ্যক, পণ্যের উন্নতি করার চেষ্টা অব্যাহত রাখা আবশ্যক। কেন্দ্রের কথা বলবে যে আমরা মোমেন নই, এই রীতি কিন্তু ভুল বা এটি ভুল পন্থা। পোশাক পরিচ্ছদ আজকাল ইউরোপে গরমকালে সর্বত্র নগ্নতাই চোখে পড়ে। আল্লাহ তাআলা পোশাককে সৌন্দর্য বা জিনাত আখ্যায়িত করেছেন। আমরা অথচ আমরা সমাজে দেখি নগ্নতাকেই ফ্যাশন ধরে নেওয়া হয়েছে। এখন এক্ষেত্রে এতটা সীমা ছাড়িয়ে গেছে মানুষ যে সম্প্রতি একটা খবর ছেপেছে কোন স্থানে মুসলমান মেয়েদের একটি দল সাইকেল চালাচ্ছিল, সাইকেল চালাতে চালাতে গরম লাগে তারা কাপড়ই খুলে ফেলে। এর ফলে এক কথায় এখন সে যুগ এসে গেছে যখন চারিত্রিক দৃষ্টিকোণ থেকে বা স্বভাবগত ভাবে শরীরের কোনো কোনো অংশ খোলা রাখাকে অপছন্দনীয় মনে করা হয় না। এক যুগ এমনও ছিল যখন অন্তত পক্ষে নৈতিকতার দাবির দৃষ্টিকোণ থেকে এবং স্বভাবগতভাবে শরীরের কোনো কোনো অংশ খোলা রাখাকে আমরা অপছন্দ মনে করতো, বিশেষ করে মুসলমানদের মাঝে। হয়তো মুসলমানদের যুগে হয়তো নগ্নতা আজকের তুলনায় শতকরা 70 বা 80 ভাগ কম ছিল, কিন্তু সেই সময়কার একজন চিত্রকর যে ছবি বানাতো পেইন করতো তার বিবৃতি মুসলিম তুলে ধরেছেন। একজন প্রসিদ্ধ ইংরেজ চিত্রকর প্রবন্ধ লিখেছেন যাতে তিনি মহিলাদেরকে সম্বোধন করেছেন। মুসলিম রাজিয়াল্লাহু বলছেন আজকাল ইউরোপের মহিলাদের মাঝে নারীদের মাঝে প্রচারণা তারা নিজেদের শরীরকে ক্রমশ উলঙ্গ করে চলেছে। সেই প্রসিদ্ধ চিত্রকর লেখেন যে চিত্রকর হিসেবে আমি পুরুষ এবং নারীদের নগ্ন দেহ দেখে এতটা অভ্যস্ত যে অন্যদের এতটা দেখার সুযোগ খুব কমই হয়ে থাকে। আমি তাই এই পেশার বিশেষজ্ঞ হিসেবে বলছি যে নগ্ন দেহ সৌন্দর্য সৃষ্টি করে না, বরং অনেক সময় এমন মহিলা পুরুষের দৃষ্টিতে এক কুৎসিত গণ্য হয়। মহিলারা যদি দেহ এই কারণে উলঙ্গ রাখে যে তার সৌন্দর্যের মানুষ প্রশংসা করবে, তো জানা উচিত যে অনেক সময় প্রশংসার পরিবর্তে হৃদয়ে ঘৃণা জন্মে। হজরত মুসলিম বলছেন যে এটি এক দক্ষ পেশাজীবীর মন্তব্য। আর এই যে মতামত এটি খুবই ভারী এবং যুক্তিযুক্ত একটি মতামত। একইভাবে পুরুষ অদ্ভুত সব আকৃতি ধারণ করে এবং পোশাক পরিধান করে, ফলে তাদের গাম্ভীর্য নষ্ট হয় আর অসৌন্দর্য স্পষ্টভাবে প্রকাশ পায়। কিন্তু আজকাল স্বাধীনতার নামে চার ব্যক্তি একত্রিত হয়ে যদি কোনো বাজে আচরণ প্রদর্শন করে তাহলে সেই বাজে আচরণকেই গুরুত্ব দেয়া হয়, যে কারণে সমাজ সামগ্রিক দৃষ্টিকোণ থেকে নৈতিকতাহীনতা এবং অধপাতের শিকার হচ্ছে বা অধপাতে যাচ্ছে। আজ থেকে 70 বছর পূর্বে এক চিত্রকরের বা 80 বছর পূর্বে চিত্রকর যে সত্য প্রকাশ করেছিল, আজকের চিত্রকরও হয়তো এমন সৎ মতামত ও পরামর্শ দেবে না। শুধু চিত্রকরই নয় বরং কারো মাঝে এই সৎসাহস নেই। এই কারণেই নৈতিক দৃষ্টিকোণ থেকে অধপতন হয়ে চলেছে এবং নগ্নতাকেই সৌন্দর্যের মাপকাঠি মনে করা হয়। স্মরণ রাখা উচিত যে সৌন্দর্যের মাপকাঠি নগ্নতা বা বাহ্যিক কোন আচার আচরণ নয় বরং ভিন্ন বিষয়ে ভিন্ন কিছু। এ সম্পর্কে হযরত মুসলিহ মওউদ রাদিয়াল্লাহু আনহু মুসলিহ মওউদ আলাইহিস সালামের দুজন সাহাবীর এক বিতর্কের কথা উল্লেখ করেন। তিনি বলেন যে হযরত মুসলিহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসালামের যুগে একবার হযরত খলিফাতুল মসীহ আউয়াল এবং মৌলভী আব্দুল করিম সাহেব মরহুমের মাঝে পরস্পর এটি নিয়ে বিতর্ক হয়। হযরত খলিফা আউয়াল বলতেন যে সৌন্দর্য চেনা বা শনাক্ত করা সহজ নয়, প্রত্যেক ব্যক্তির দৃষ্টি সৌন্দর্যের সঠিক অনুমান বা ধারণা করতে পারে না, শুধু চিকিৎসকই চিনতে পারে যে কে সুন্দর কে কুৎসিত। কিন্তু মৌলভী আব্দুল করিম সাহেব বলতেন যে এটি কোনো কঠিন কাজ নয়, প্রত্যেক চোখেই সৌন্দর্য শনাক্ত করতে পারে বাহ্যিকভাবে দেখলেই। হযরত খলিফা আউয়ালের দৃষ্টিভঙ্গি ছিল নিঃসন্দেহে প্রত্যেক চোখ সৌন্দর্য শনাক্ত করতে পারে বা চিনতে পারে, কিন্তু তার সেই চেনার মাঝে অনেক ভুল থেকে যেতে পারে, শুধু চিকিৎসকই বুঝতে পারেন কে সত্যিকার অর্থে সুন্দর আর কে বাহ্যত সুন্দর। এই আলোচনা চলাকালে হযরত খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহু বলেন যে আপনার দৃষ্টিতে এখানে কোন সুদর্শন পুরুষ আছে কিংবা যুবক আছে কি? তিনি এক যুবকের নাম উল্লেখ করেন যে দৈবক্রমে তখনই সামনে এসে যায়। তিনি বলেন যে আমার মতে এই যুবক সুন্দর এবং সুদর্শন। খলিফা আউয়াল রাদিয়াল্লাহু বলেন যে আপনার দৃষ্টিতে সে সুদর্শন এবং সুন্দর, কিন্তু তার হাড়ে ত্রুটি আছে, চেহারা দেখে তিনি বুঝতে পেরেছেন। এরপর তিনি তাকে কাছে রাখেন খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহু এবং বলেন যে মিয়া কামিজ একটু উঠাও। জামা সরাতেই বাঁকা হাড়ের এমন এক কুৎসিত চিত্র সামনে আসে যে মৌলভী আব্দুল করিম সাহেব বলে বসলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি তো জানতাম না যে তার দেহের গঠনে এই ত্রুটি আছে, আমি তার চেহারা দেখে তাকে সুদর্শন বা সুন্দর মনে করতাম। সুতরাং বাহ্যিক সৌন্দর্য অনেক সময় চোখে পড়ে কিন্তু অভ্যন্তরীণ সৌন্দর্য থাকে না। আল্লাহ তাআলা কিছু পাপ বা ত্রুটি বিচ্যুতিকে ঢাকার জন্য যদি পোশাক পরার নির্দেশ দিয়ে থাকেন তাই জন্য দিয়েছেন যেন কিছুটা মানুষের সৌন্দর্য অক্ষুণ্ণ থাকে, কিন্তু মানুষ ক্রমশ এটি থেকে দূরে সরে পড়ছে। হযরত মুসলিম মওদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ব্যক্তির কথা উল্লেখ করেছেন, সেহেরির সময় সম্পর্কে যার নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি ছিল, কিন্তু আল্লাহ তাআলা দেখুন তাকে কিভাবে পথের দিশা দিয়েছেন। এটিও বড় বিস্ময়কর এক ঘটনা। তিনি বললেন আমাদের জামাতে এক ব্যক্তি ছিলেন যাকে মানুষ ফিলোসফার বা দার্শনিক বলতো, তিনি এখন প্রয়াত, আল্লাহ তাআলা তার রুহের মাগফিরাত করুন। তিনি বলেন কথায় কথায় তার চুটকি মাথায় আসতো যার কতক বড় উন্নত মানেরও হতো। দার্শনিক বা ফিলোসফার তাকে বলার কারণ হলো সব কথায় তিনি একটা নতুন ব্যাখ্যা করতেন। একবার রোজার আলোচনা হচ্ছিল, তিনি বলেন যে মৌলবীরা বা ফিকাবিদেরা বা ফিকাবিদদের এটি অনেক বারাবারে সেহরি যদি দেরিতে খাও তাহলে রোজা হয় না। যে ব্যক্তি 12 ঘন্টা অনাহারে কাটিয়েছে সে 5 মিনিট পরে যদি সেহরি খায় অসুবিধা কি? মৌলভী ঝট ফতোয়া দিয়ে বসে যে তার রোজা ভেঙে গেছে, এটি নিয়ে খুব বিতর্ক করেন তিনি। সকালে কিছুটা ভীতত্রস্ত খলিফা আউয়ালের কাছে আসেন। হযরত মসীহ মওউদের যুগ ছিল, হযরত মসীহ মওউদের যুগেরই কথা এটি, কিন্তু যেহেতু হযরত খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহু দরস দিতেন তাই তার বৈঠকেও অনেক মানুষ এসে যেত, এসে বলে যে আজ রাতে আমি অনেক বকাঝকা খেয়েছি। তিনি জিজ্ঞেস করেন কি হয়েছে, তিনি বলেন রাতে আমি তর্ক করছিলাম মৌলভীরা বাড়াবাড়ি করছে যে রোজাদার কিছুটা দেরিতে সেহরি খেলে রোজা হয় না। আমি বলতাম যে ব্যক্তি 12 বা 14 ঘন্টা অনাহারে ছিল সে যদি 5 মিনিট দেরিতে সেহরি খায় অসুবিধা কি? এই বিতর্কের পর আমি শুয়ে পড়ি, আমি স্বপ্নে দেখেছি যে আমরা তাঁত বুনছিলাম, ফিলোসফার দার্শনিক সাহেব তাঁতি ছিলেন স্বপ্নেও, তিনি দেখেন তারা কাপড় বানানোর জন্য সুতা বাঁধেন বা সুতা লাগান। তিনি বলেন উভয় দিকে আমি খুঁটি গেড়েছি আর সুতা প্রথমে এক খুঁটির সাথে বেঁধে দ্বিতীয় খুঁটির দিকে নিয়ে যাচ্ছিলাম, যখন খুঁটির কাছে পৌঁছলাম 2 আঙ্গুল পূর্বেই সুতা শেষ। আমি বারবার টানছিলাম সেটিকে খুঁটির সাথে বাঁধার জন্য কিন্তু সফল হয়নি। আমি ভাবলাম যে আমার সকল সুতা মাটিতে পড়ে নষ্ট হয়ে গেছে, আমি হয়েছে আরম্ভ করে যে আমার সাহায্যের জন্য আসা 2 আঙ্গুলের জন্য আমার সুতা নষ্ট হচ্ছে আর এই হট্টগোলের মাঝে আমার চোখ খুলে যায়। জাগ্রত হওয়ার পর আমি বুঝতে পেরেছি যে স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে বিষয়টি বুঝিয়েছেন যে দুই আঙ্গুল সমান খালি জায়গার কারণে যদি সুতো নষ্ট হয়ে যায় তাহলে রোজার 5 মিনিটের যে কথা বলছো সেই 5 মিনিট দেরিতে যদি খাবার খাওয়া হয় রোজা কিভাবে সঠিক হতে পারে। মানুষের ফিতরত বা প্রকৃতি বা নেচার হলো সে একা থাকতে পারে না, নিঃসঙ্গ থাকতে পারে না, কোনো না কোনো স্থানে তাকে সম্পর্ক গড়তে হয়। এর ব্যাখ্যা করতে গিয়ে এক জায়গায় হযরত মসীহ মওউদ বলেন যে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতেন এক অধিবেশনে, আলোচনা চলছিল যে কেউ কি কখনো আটার রুটি খেয়েছে। এ যুগে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ ভুট্টা বাজরা বা বার্লির রুটি খেত, গম কমই পাওয়া যেত। গম থাকার সংবাদ পেলে মানুষ শিখেরা ছিনে নিয়ে যেত। শুধু এক ব্যক্তি বলে যে আটার রুটি খুবই সুস্বাদু হয়ে থাকে, অন্যরা জিজ্ঞেস করে তুমি কি কখনো আটার রুটি খেয়েছ, সে বলে যে আমি খাইনি তবে আটার রুটি খেতে দেখেছি একজনকে, সে টাক মেরে মেরে খাচ্ছিল, এটি থেকে আমি বুঝতে পেরেছি যে আটার রুটি খুবই সুস্বাদু হয়ে থাকে। তিনি বলছেন যে অনেকেই খাবারের শৌখিন হয়ে থাকে, অনেকেই তিনি বলেন যে অনেকেই মোরগের শৌখিন হয়ে থাকে। চৌধুরী জাফরুল্লাহ খান সাহেব আমার শৈশবের বন্ধু, মোরগের রান তার খুব পছন্দ ছিল, মসিমুল ইসলামও তা খুব পছন্দ করতেন। আরেক বন্ধু যিনি মারা গেছেন তার কথা উল্লেখ করতে গিয়ে বলেন যে তিনি বলতেন কেউ যদি সারা জীবন মোরগের রান খেতে পায় তাহলে তার আর কি চাই। যাই হোক, মুসলিম বলছেন আমার পছন্দ নয়, এর কারণ সম্পর্কে তিনি বলেন দাঁতে কোনো কষ্ট ছিল। তিনি বলেন অনেক জিনিস এমন আছে যা অনেক মানুষ অনেক পছন্দ করে, তারা যদি তা পায় বড় সৌভাগ্যবান, তারা কিন্তু সেসব জিনিস বড় তুচ্ছ এবং নিম্নমানের হয়ে থাকে। আর এইসব জিনিস হস্তগত করার জন্য মানুষকে হস্তগত করার সত্ত্বেও মানুষ আরো অনেক জিনিসের মুখাপেক্ষী থাকে, কিন্তু এতে সন্দেহ নেই। যদি এই বিশ্বাস থাকে যে আল্লাহ তাআলাকে আমরা পেতে পারি তাহলে সুনিশ্চিত ভাবে মানুষ বলতে পারে যে এরপর আমার অন্য কোনো কিছুর প্রয়োজন কি। হযরত মসীহ আসলাম পাঞ্জাবিতে প্রায়শ এক সুফির কথা বর্ণনা করতেন যে হয়তো তুমি কোন সুফির আঁচল আঁকড়ে ধরো বা কারো আঁচল যেন তোমাকে নিজের মাঝে আবদ্ধ করে নেয়। খোদাকে পাওয়ার পর হযরত মুসলিম বলছেন যে এই পৃথিবীর জীবন বা ইহ জীবন এমন যে এতে এছাড়া কোনো রাস্তা নেই, যে হয়তো তুমি কারো হয়ে যাও বা কেউ তোমার হয়ে যাক। হযরত মুসলিমত বলছেন মানুষকে মাটি থেকে সৃষ্টি করার এটি অর্থ, যেভাবে মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, যেভাবে চেয়েছেন মাটিকে তিনি রূপ দিয়েছেন, মানব প্রকৃতির অংশ হলো, সে হয়তো কারো হয়ে যেতে চায় বা কাউকে নিজের করে নিতে চায়। তো দেখো, বা এক শিশুকে নাও যার পুরোপুরি সচেতনতাও থাকে না, কারো হয়ে যাওয়ার আগ্রহ তার মাঝে গুদগুদি সৃষ্টি করে। স্বাভাবিক তো মানুষ অনেক পরে হয়, কিন্তু অল্প বয়সেই মেয়েদেরকে দেখো খেলতে গিয়ে বলে যে আমার পুতুল তোমার পুতুল রানী, আর এরপর পুতুলের সাথে পুতুল রানীর বিয়ে দিয়ে থাকে আমাদের সমাজে শিশুরা। এরপর সব সমাজে যা দেখা যায় তা হলো মেয়েরা মায়েদের অনুকরণে পুতুল রানীকে কোলে নিয়ে তাদের আদর করে, যেভাবে মায়েরা মেয়েদের দুধ পান করায় তারা পুতুলকে বুকে উঠিয়ে নেয়, কেননা তাদের মন চায় যে কেউ তাদের হয়ে যাক বা আমরা কারো হয়ে যাই বা কেউ আমাদের হয়ে যাক। একইভাবে ছেলেদেরকে দেখো যতদিন বিয়ে হয় না মায়ের আঁচল আঁকড়ে ধরে রাখে, মায়ের সাথে আঁকড়ে থাকে, বিয়ে যখন হয়ে যায় স্ত্রীর সাথে, তো আল্লাহ তাআলা এই বিষয়ের দিকে ইশারা করতে গিয়ে বলেন যে খালাকাল ইনসানা মিন আলাক, মানুষের প্রকৃতিতে আমরা এই বৈশিষ্ট্য রেখেছি যে সে কারো না কারো হয়ে জীবন কাটাতে চায়, এছাড়া সে স্বস্তি পায় না। আর সবচেয়ে উত্তম উপায় কারো হয়ে যাওয়ার, যার ফলে ইহ এবং পরকাল উভয়টি সুনিশ্চিত হতে পারে, তাহলে মানুষের খোদার হয়ে যাওয়া, খোদাকে পাওয়ার চেষ্টা করা। এরপর হযরত মসলেহ মাউদ রাদিয়াল্লাহু আনহু ভালোবাসার মান এবং খোদার সাথে সম্পর্কের কথা বলতে গিয়ে একটি দৃষ্টান্ত দেন। যদিও দৃষ্টান্তটি এক পাগলের, এমন এক পাগল ব্যক্তির যে ইহধাম ত্যাগ করেছে, এই দৃষ্টান্ত অনেক পাগলের যিনি আমার শিক্ষকও ছিলেন, এর মাধ্যমে প্রেমের বিষয়টি স্পষ্ট হয়ে যায়। আমার এক শিক্ষক ছিলেন যিনি স্কুলে পড়াতেন, পরে নবুয়তের দাবিকারক হয়ে বসেন। তার নাম ছিল মৌলভী ইয়ার মোহাম্মদ। হযরত মসীহ মওউদের প্রতি তার এমন ভালোবাসা ছিল যে এ কারণেই তিনি উন্মাদ হয়ে যান বা পাগল হয়ে যান। হয়তো পূর্বেও তার মাথায় কোনো ত্রুটি ছিল, কারণ আমরা এটাই দেখেছি যে মসীহ ইসলামের ভালোবাসা বাড়তে বাড়তে তিনি পাগল হয়ে যান। তিনি হযরত মসীহ ইসলামের প্রতিটি ভবিষ্যৎবাণী নিজের প্রতি আরোপ করা আরম্ভ করেন। এরপর তার উন্মাদনা এমন পর্যায়ে পৌঁছে যায় যে হযরত মসীহ মওউদের সন্নিকটবর্তী হওয়ার বাসনায় অনেক সময় এমন কাজ করে বসেন যা অবৈধ এবং অসঙ্গত। দৃষ্টান্তস্বরূপ তিনি নামাজেই হযরত মসীহ মওউদের পবিত্র দেহে হাত বুলানোর চেষ্টা করতেন। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম তার এই অবস্থা দেখে কিছু মানুষ নিযুক্ত করে রেখেছিলেন যেন যে দিনগুলোতে তার উপর হামলা হয় উম্মাদনার, তারা যেন দৃষ্টি রাখে যে কোথায় এসে তার পিছনে বসে যায়। হযরত মসীহ ইসলামের অভ্যাস ছিল, তিনি যখন কথা বলতেন বা বক্তৃতা করতেন তার হাত রানের দিকে এমনভাবে নিয়ে আসতেন যেভাবে কোনো ব্যক্তি রানের উপর হালকাভাবে হাত মারে। মসীহ ইসলাম হাত যখন নাড়তেন মৌলভীর মোহাম্মদ সাহেব তাৎক্ষণিকভাবে ভালোবাসার আতিশয্যে লাভ দিয়ে মসীহ মওউদের কাছে পৌঁছে যেতেন। কেউ যখন জিজ্ঞেস করতেন মৌলভী সাহেব আপনি এটি কি করলেন, তিনি বলতেন যে হযরত মসীহ ইসলাম ইঙ্গিতে আমাকে ডেকেছেন। হযরত মসীহ মওউদ দৃষ্টান্ত দিয়ে বলেন যে এই উন্মাদনা এবং এটি উন্মাদনা এবং ভালোবাসারই বহিঃপ্রকাশ, যে দৃষ্টি কারো না পড়লেও বা কেউ যদি তার দিকে দৃষ্টি নাও দেয় তাহলেও প্রেমাস্পদের অনিচ্ছায় নরা হাতকে বা হাতের নড়াচড়াকে সে তাকে তার দিকে ডাকার অর্থ করে। কিন্তু আমরা খোদা তালাকে ভালোবাসার দাবি করি, কিন্তু তার পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা সত্ত্বেও যে তোমরা নামাজের দিকে আসো আর সব সফলতার দিকে আসো, আমরা নামাজের দিকে ছুটে যাই না। আর জুমায় রীতিমতো যাওয়ার বা উপস্থিত হওয়ার ব্যবস্থা নেই না, তাই সব আহমদের এদিকে দৃষ্টি দেওয়া উচিত। আর আল্লাহর স্পষ্ট ডাকে সাড়া দিয়ে সেই প্রেমিকের মতো ছুটে এগিয়ে আসা উচিত এবং মসজিদ আবাদের চেষ্টা করা উচিত। আজকাল ছুটি রয়েছে, ছেলেমেয়েরা পিতামাতাকে নিয়ে আসে, কিন্তু এরপর পুনরায় ধীরে ধীরে উপস্থিতি কমে যেতে থাকে। তাই আমি স্মরণ করাচ্ছি, আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নামাজের হেফাজত এবং নামাজ যথাযথভাবে আদায় করার আমাদের তৌফিক দান করুন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم ফাদুহু ইস্তাজিব লাকুম ওয়া লাযিক্রুল্লাহি আকবার।